আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال النبي صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. سمعت ديني بحي بون أما دير بشاي ধারাবাহিক ভাবে যে বিষয়টি চলে আসতেছে সেটি হল শিরক বিদআত কুসংস্কার। তো আমরা নামাজ সংক্রান্ত যে সমস্ত বিদআত বা নামাজের ভিতরে যে সমস্ত ভুল সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আলোচনা হয়েছে উযু বা উযুর আগের বিদআত সমূহ। আবারও স্মরণ করে দিচ্ছি নামাজের শুরুতে যে সমস্ত ভুল বা বেদাত আমরা করে থাকি সেই বিষয়গুলা, যেমন প্রথমত ছিল আমাদের গত ক্লাসে তাইনামাজের দোয়া ও মুখে নিয়াত পড়া। মুখে নিয়াত পড়ার আগে যে জায়নামাজের দোয়া যেটি পড়া হয় এমর্মে হাদিসটি এমর্মে যে দলিল দিয়ে থাকে সেটি জাল। অর্থাৎ তাকবীরে তাহরিমার পূর্বে ইন্নি অজাহাত পড়ার কথা সহিহ হাদিসে নেই, বরং ইন্নি অজাহাত তাকবীর তাহরিমার পর পড়ার কথা রয়েছে। তাকবীরে তাহরিমার পূর্বে ইন্নি অজাহাত পড়লে তা বেদাত হবে, তাই আমরা বেদাতগুলো ধরিয়ে দিচ্ছিলাম। তো এমর্মে যে হাদিস আবু দাউদের হাদিস কিতাবুস সালাত অনুচ্ছেদ আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, তিনি বলেন: কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ক্বামা ইলা সালাতি কাব্বারা সুম্মা ক্বালা ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ আরম্ভ করতেন তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলতেন, অতঃপর ইন্নি ওয়াজ্জাহাত বলতেন, অর্থাৎ হে আল্লাহ আমি সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে সেই মহান সত্তার দিকে ফিরেছি যিনি আসমান ও জমি সমূহ সৃষ্টি করেছেন। এইখানে যে হাদিসটি এসেছে সেটি হল ইন্নি ওয়াজ্জাহাত যদি পড়তে চান তাহলে সেটাকে সানা হিসেবে পড়তে পারেন। জায়নামাজে দাঁড়িয়ে তাতে ছোট জায়নামাজ হোক আর মসজিদের মোসাল্লা জায়নামাজ হোক আর মসজিদে হোক অথবা বাসাতে হোক, মহিলা হোক অথবা পুরুষ হোক, যদি কে এই দোয়াটি পড়ে তাকবীরে তাহরিমার পূর্বে জায়নামাজের দোয়া মনে করে বা নিয়াত করে তাহলে সেটি বেদাত হবে, তাহলে সেটি অবশ্যই বেদাত হবে এবং সেটি অবশ্যই শরীয়ত বহির্ভূত কাজ হবে। এমর্মে কোন সহিহ হাদিস নেই। সহিহ হাদিস হল যে এটি যদি পড়েন তাহলে তাকবীর তাহরিমের পর সানা হিসেবে সানা আল্লাহ বাইদ বাইনি পড়তে পারেন, সুবহানাক আল্লাহুম্মা পড়তে পারেন, অথবা ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা এটাও পড়তে পারেন সানা হিসেবে, কিন্তু সানার আগে যদি পড়েন তাহলে সেটা বেদাত হবে। এমর্মে সহিহ মুসলিমের হাদিস কিতাবু সালাত সালাত মুসাফিরিন অনুচ্ছেদ 26 হাদিস নম্বর 771, তিরমিজির হাদিস আছে, বুলুগুল মারামে হাদিসটি পাবেন। তো এ হল হাদিস যে সালাতে শুরুতে জায়নামাজে যেটি দোয়া সেটি হল বেদাত। এরপরে আসি মুখে নিয়াত পড়া, অর্থাৎ তাকবীরে তাহরিমের আগে একটা বেদাত হল আর পরে হল নিয়াত পড়া। নিয়াত পড়া প্রসঙ্গে যেটি আমরা বলেছিলাম যে নিয়াত পড়ার ব্যাপারে কোন সহি দলিল নাই বা সহি প্রমাণ নেই, কিন্তু নিয়াত করতে হবে মানে সহি দলিল বা সহি প্রমাণ অসংখ্য। হানাফিদের কিতাবেই ফাতহুল কাদির একম খণ্ড 108 পৃষ্ঠা, কাবির 252 পৃষ্ঠা, এমর্মে নিয়াত করার ব্যাপারে যে কথাগুলো বলা হয় হানাফিদের কিতাবে বলা হয়েছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাম সালাত শুরু করতেন তখন কেবল তাকবীর দিতেন, মুখে নিয়াত পড়তেন না, এমর্মে কোনো পড়ার কোনো বিধান নেই। এটি ফাতুল কাদির একক খণ্ড 108 পৃষ্ঠায় উল্লেখ আছে। এরপরে হানাফিদের বড় আলেম আলী কারি, মোল্লা আলী কারি, প্রসিদ্ধ আলেম মোল্লা আলী কারি, তিনি এই কথাটি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000 সালাত পড়েছেন, তথাপি তার থেকে একথাও বর্ণিত নেই যে আমি অমুক অমুক সালাতের নিয়াত করছি। তার এই নিয়াত না করাটাই হল সন্ন্যাত, যেমন তার কোনো কাজ করা সন্ন্যাত। মিশকাতুল মাসাবি একম খণ্ড 37 পৃষ্ঠা। তাহলে বোঝা গেল যে হানাফিদের কিতাবে ও নিয়াত পড়ার ব্যাপারে কোনো দলিল নাই, বরঞ্চ নিয়াত করতে হবে। ইমামে সহিহ বুখারীর প্রথম হাদিস যে উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত লিকুল্লি ইমরিন মা নাওয়া, সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। যা মানুষ নিয়ত করে, যেটা মানুষ করে তো সেটা হবে অন্তর থেকে। নিয়াত শব্দটির অর্থ হল আল কাসদ ওয়াল ইরাদা বিল কলব, অর্থাৎ অন্তরে ইচ্ছা পোষণ করা, সেটার নাম হল নিয়াত। সুতরাং নিয়াত করতে হবে, নিয়াত পড়তে হবে না। নিয়াত করাটা হল সম্পূর্ণ বেদাত, এই মর্মে যারা দলিল দিয়ে থাকে সম্পূর্ণ ভুয়া বানাওয়াট মিথ্যা। সুতরাং আমরা আর একটু জানলাম যে সলাতে শুরু হওয়ার আগে একটি বেদাত ছাড়তে হবে, অজাহাত পড়া, আর সলাতে শুরু পরে আর একটি বেদাত সেটা নিয়াত পড়া, এক প্রকার বেদাত। তো এ হল আমাদের কথা যে অবশ্যই এই বেদাত গুলা ছাড়ার চেষ্টা করতে হবে। এরপরে বলছিলাম যে সালাতে ফজিলতে বহুত ফজিলতার আশায় পাগড়ি বাঁধা, আমাদের একসাথে নির্ভয়েরা পাগড়ি পরে থাকে যে বহুত সব হবে পাগড়ি পরে না সালাত আদায় করলে। এই মর্মে যে হাদিসটি তারা নিয়ে আসেছেন যে আনাসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সালাতু ফিল ইমামাহ তা'দিলু বি'আশরাতি আলাফ হাসানা, পাগড়ি পরে সালাত আদায় করা 10,000 নেকির সম পরিমাণ। এ হাদিসটি জাল হাদিস, জয়ীব না। জয়ীব তো অনেকগুলো জয়ীব হাদিস হলে একত্রিত হল, আমলযোগ্য হয় কোন সময়তে, কিন্তু এটি হল জাল হাদিস, বানাওয়াট, এটি বর্ণনা হল জাল। সুতরাং এই ধরনের কোন কথা নাই যে পাগড়ি পড়লে বেশি সব, টুপি পড়লে বেশি সব। টুপির কথা অনেকে বলে থাকে, টুপি না পড়লে সালাত আদায় হবে না, এটিও ভুয়া বানাওয়াট মিথ্যা। বরঞ্চ পাগড়ি পড়তে হবে, টুপি পড়তে হবে, এ মর্মে কোন সহিহ হাদিস নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন বা আদেশ করেছেন। সেই সময়তে আরব দেশে কৃষ্টি কালচার ছিল পাগড়ি পরা বা চুল বড় করা অথবা এজার লুঙ্গি পরা। সুতরাং নির্ধারিত কোন পোশাক নাই যে এই পোশাক পরে সালাত আদায় করতে হবে। যে পোশাকে আপনি পড়েন না কেন, সেই পোশাকে সালাত হবে, আদায় হবে। শুধুমাত্র কাফের মুশরিকদের যেন সাদৃশ্য না হয়, তাহলে আপনি প্যান্ট পড়তে পারেন, শার্ট পড়তে পারেন, গেঞ্জি পড়তে পারেন, সালাত আদায় করতে পারেন। আমাদের দেশে আরেকটি প্রথা আছে যে ওই গোল চত্বর জুব্বা পড়তে হবে হাঁটুর নিচ থেকে, মানে এটা আরেকটা বানাওয়াট এবং ভুয়া আমাদের দেশের কিছু ভাইরা বলে থাকে। সুতরাং এটা এক প্রকার বেদাত এই আশা করা। এরপরে আমরা যে কথাগুলো বলব যে কাতারের মধ্যে ফাঁক রাখা, কাতারের মধ্যে ফাঁক রাখা যদি কেউ ইচ্ছাকৃত হবে এটা করে, তাহলে এটা নামাজ না কবুল হওয়ার একটা কারণ হয়ে যায়। অথচ এ প্রসঙ্গে বহুত হাদিস আসেছে যে কাতার সোজা করতে হবে এবং একজন আরেকজনের পায়ে পা লাগাতে হবে। যদি কেউ মনে করে পায়ে পা লাগানোটা গুনাহ বা এটা শরীয়ত সম্মত নয়, তাহলে এটা এক প্রকার বেদাত। এ ধরনের ইচ্ছা অনিচ্ছায় যদি হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু এরকম আকিদা পোষণ করা যে ফাঁকা রাখতে হবে, তাহলে এইটা হলো বেদাত, এটা কোন সহিহ হাদিসের সাব্যস্ত নয়। সহিহ হাদিস বলছে আনাস বিন মালিক থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকিমু সুফুফাকুম ফা ইন্নি আরাকুম মিন ওয়ারা যুহরিকা ওয়া কানা আহাদুনা ইলযিকু মানকাবাহু বিমানকাব সাহিবিহি ওয়া কদমাহু বিকদমিহি। আনাস থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তোমাদের তোমাদের কাতার সোজা করে নাও, কেননা আমি আমার পিছনের দিক থেকেও তোমাদেরকে দেখতে পাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজেজা ছিল যে নামাজ পড়া অবস্থায় তিনি পিছনের লোকদেরকে দেখতে পেতেন, এটা আল্লাহ রাসূলের মুজেজা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। সহিহ বুখারী কিতাবুল আজান অনুচ্ছেদ 76 হাদিস নম্বর 725, ফাতুল বারী হাদিস নম্বর 725, বাংলাদেশ দেওবন্দী ছাপা পৃষ্ঠা নম্বর 1। এরপরে সুনানুল কুবরা কিতাবু সালাত অনুচ্ছেদ 135 হাদিস নম্বর 2288। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কাতা সোজা করো। আনাস বলছেন রাসূলের সময়তেই আমরা যখন রাসূল এই কথা বলতেন তখন আমরা একজন আরেকজনের কাঁধে কাঁধ লাগাইতাম, পায়ের সাথে পা মিলাই দিতাম, ফাঁকা থাকতো না। এরপরে দ্বিতীয় হাদিস আনাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুসু সুফুফাকুম ওয়া ক্বারিবু বাইনাহা ওয়া হাজু বিল আনাক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তোমাদের কাতার সমূহের মধ্যে পরস্পর মিলে দাঁড়াও এবং কাতার সমূহের মধ্যে তোমরা পরস্পর নিকটবর্তী হও এবং তোমাদের ঘাড় সমূহকে সমপর্যায়ে সোজা রাখো। সে মহান সত্তার কসম, সে আল্লাহ তাআলা সত্তা, আমার প্রাণ, আমি শয়তানকে দেখি সে কাতারের ফাঁক সমূহে প্রবেশ করে যেন কালো ভেড়ার বাচ্চা। এটি হল আবু দাউদের হাদিস, অনুচ্ছেদ হল 94 হাদিস নম্বর 667। এরপরে সহিহ বুখারীর কিতাব আজান অনুচ্ছেদ 71 হাদিস নম্বর 717। এভাবে আরো কিছু হাদিসে ইসলামী ফাউন্ডেশন থেকে যেটি ছাপা হয়েছে আপনার সহিহ মুসলিম, সেখানেও আপনি হাদিসটি পাবেন, হাদিস নাম্বার 885। এভাবে আরো অসংখ্য হাদিস গ্রন্থ আছে যে একজন একজনের কাঁধ একজনের ঘাড় আরেকজনের ঘাড়ের সাথে লাগানোর কথা বলা হয়েছে, কাছাকাছি জানাতে বলা হয়েছে, পায়ের সাথে পা লাগানোর কথা বলা হয়েছে। সুতরাং এটি হল সুন্নাত। এরপরও যদি কেউ অনিচ্ছায় নামাজ সালাত আদায় করে নেয় মধ্যখানে ফাঁকা রেখে, তাহলে নামাজ হয়ে যাবে, সালাত হয়ে যাবে, সালাত বাদ সমস্ত কারণ তার মধ্যে এটা পড়ে না, কিন্তু সুন্নাতে তো খেলা। তাই আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সহি সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহু আমিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই এক সাহাবী ব্যক্তি নামাজ পড়ে চলে যাচ্ছেন আর রাসূল তাকে বলছেন যে তুমি নামাজ পড়ো, ফা ইরজি ফা সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও নামাজ পড়ো, কেননা তুমি নামাজই পড়োনি। এই কথা রাসূল তাকে বলেননি যে তোমার নামাজে ভুল হয়েছে, তুমি এটা সংশোধন করো, বরঞ্চ রাসূল বলছে তুমি নামাজই পড়েনি, তোমার নামাজ পড়েছ এটা বাহ্যিকভাবে কিন্তু বাস্তবে তুমি নামাজই পড়োনি। তাহলে আমাদের আমাদেরও সমাজে যে সমস্ত নামাজ অনেকে মুরগির মতো ঠকঠকাই, এরপরে রুকু সিজদা ভালো মতো করে না, এদেরকে অন্যদিকে নামাজের চোর বলা হয়েছে। সুতরাং নামাজে যে সমস্ত ভুল গলা সেগুলো আমাদের সংশোধন করতে হবে, এটাই হলো বেদাত। বেদাত হলো এটাই যে রাসূল যেটা করেননি বলেননি সাহাবীদের কোনো আমল নাই, সেটাই বেদাত। যতই আমরা লাফালাফি করি না কেন আর যতই আমরা বলি না কেন, দলিল আছে এ আছে সে আছে, সুতরাং দলিল না থাকলে সেটা গ্রহণযোগ্য নয়। রাসূলের যুগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে বললেন নামাজই পড়ো না, নামাজ পড়ো, এভাবে তিনবার বললেন, তখন সেই সাহাবী বলছেন যে হে আল্লাহ রাসূল, আমি আর নামাজ পড়া এর চাইতে বেশি সুন্দর করে নামাজ পড়তে জানি না, আমাকে নামাজ শিখিয়ে দেন। তো এটা হলো জ্ঞানীদের ব্যক্তিদের পরিচয়। আমাদের দেশে যদি কাউকে কিরকম বলা হয় তখন তারা বলবে যে কত কিছু শিখে নিয়েছে আমার, এতদিন বাবা দাদা আমল থেকে আমল করে আসলাম, শিখে নামাজ পড়ে আসলাম, আজকে নতুন করে নামাজ শিখতে হবে না। তো যাই হোক, এটা জ্ঞানীদের পরিচয়, যদি সংশোধন করে নেওয়ার চেষ্টা করে যে কেউ ভুল সংশোধন করা ধরিয়ে দেয় আর সেটা যদি সংশোধন করে তাহলে সেটা হলো জ্ঞানীর পরিচয়। আমরা আল্লাহ দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে সঠিক নিয়মে নামাজ পড়ার তৌফিক দান করুন, সালাত আদায় করার তৌফিক দান করুন। কারণ সহি সুন্নাহ অনুযায়ী রাসূলের পদ্ধতিতে নামাজ না পড়লেও, সারা জিন্দেগি নামাজ পড়লো, মৃত্যু পর্যন্ত নামাজ পড়লেও নামাজ হবে না, তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি সঠিক ভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, কারোর কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারি সংক্ষিপ্ত আকারে।
জোহরের যে চার রাকাত সুন্নত নামাজ, যে ফরজের আগে যে চার রাকাত আমরা পড়ি, এটা কি চার রাকাত একসাথে পড়া যায়? যেমন একজন শেখ বলতেছিলেন যে চার রাকাত পড়লে নাকি বেশি সওয়াব হয়, কারণ আমরা যতটুকু জানি সহিহ সুন্নাহ অনুযায়ী আমরা পড়তেছিলাম যে দুই রাকাত করে নাকি এটা পড়তে হয়। তো এখন আবার শুনলাম চার রাকাত পড়া যায়, তাহলে এই হাদিসটা যদি শেখের জানা থাকতো আর কি, চার রাকাত পড়লে যে বেশি সওয়াব হবে। জাযাকাল্লাহ খাইরান।
জি সম্মানিত ভাই, সম্ভবত আনিসুল হক ভাই জানতে চেয়েছেন যে জোহরের পূর্বে যে চার রাকাত সুন্নাত, সেই চার রাকাত সুন্নাত একসঙ্গে পড়ব নাকি আসলে দুই রাকাত করে পড়ব? জি, এ বিষয়ে যে সমস্ত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতুল লাইল ওয়ান নাহারে মাসনা মাসনা, অর্থাৎ রাত্রের আর দিনের নফল বা সুন্নাত নামাজগুলো হলো দুই দুই রাকাত করে, অর্থাৎ দুই দুই রেকাত করে সোনাত নফল পড়াটা হল উত্তম। একসঙ্গে পড়ার ব্যাপারে যেটি হাদিস এসেছে সেটি শুধু আসরের সালাতে, আসর ফরজের পূর্বে চার রাকাত সোনাত রাসুল একসাথে চার রাকাত পড়েছেন এক সালামে, সে হিসেবে জোহরের সালাত একসঙ্গে চার রাকাত পড়েছেন এই মর্মে দলিল নাই। তবে কেউ যদি পড়ে একসঙ্গে সালাত চার রাকাত তাহলে পড়তে পারে, অর্থাৎ দুইটা বৈঠক আর একটা সালাম, কিন্তু উত্তম হলে দুই রাকাত পড়ে সালাম ফিরবেন এরপর আবার দুই রাকাত পড়বেন, এটা হলো উত্তম। চার রাকাত পড়লে বেশি সওয়াব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বারো রাকাত সুন্নাত ফরজের পর যে ব্যক্তি নিয়মিত পড়ল তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করলো করবেন। তো এখানে চার রাকাত সুন্নাত তার মধ্যে অন্তর্ভুক্ত, জোহরের পূর্বে চার রাকাত সুন্নাত এর মধ্যে অন্তর্ভুক্ত বারো রাকাতের মধ্যে, তাহলে এটা হলো দুই রাকাত করে পড়াটা হলো উত্তম, দুই রাকাত করেই পড়তে হবে। এরপরে যদি কেউ দুই চার রাকাত পড়েছে তত কোন সমস্যা নাই, নামাজ হয়ে গেছে, বা দুই রাকাত করে চার রাকাত করে একসঙ্গে পড়ে এখন নামাজ হয়ে যাবে, তবে উত্তম হলো দুই রাকাত পড়ে, দুই রাকাত করে সালাম ফিরবেন এরপর আবার দুই রাকাত পড়বেন, এটা হলো উত্তম, এটাই উত্তম। এখন অন্য কেউ কি বলছেন জানি না, তবে এটা হলো উত্তম। তবে দুই রাকাত চার রাকাত যদি কেউ পড়ে থাকে তাহলে সমস্যা নাই, নামাজ হয়ে গেছে বা নামাজ হয়ে যাবে, উত্তম হলো দুই রাকাত করে পড়া। জাযাকাল্লাহ খায়ের। যে শামীম আক্তার ভাই জানতে চেয়েছেন যে সফরের সালাত সম্বন্ধে জানতে চেয়েছেন, বিশেষভাবে সময় ও দূরত্বের ব্যাপারে। জি, সালাতুল মুসাফির অর্থাৎ সফরের সালাত হল চার রাকাত ফরজ, চার রাকাত সালাত ফরজ বিশিষ্ট সালাত দুই রাকাত করে পড়তে হবে। যেমন জোহরের চার রাকাত ফরজ দুই রাকাত পড়বেন, আসরের চার রাকাত ফরজ দুই রাকাত পড়বেন, ইশারের চার রাকাত ফরজ দুই রাকাত পড়বেন, আর বাকি মাগরিব ফজর পুরোটাই পড়তে হবে, মাগরিবের তিন রাকাতই পড়তে হবে, ফজর দুই রাকাতই পড়তে হবে। আর সুন্নাত পড়ার প্রয়োজন নেই, জোহরের সুন্নাত, তারপর মাগরিবের সুন্নাত, ইশারের সুন্নাত, তবে ফজরের সুন্নাত পড়তে হবে। ফজরের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় সফর অবস্থায় ছাড়েননি, বিতর ছাড়েননি, বাকি না পড়লে সমস্যা নেই, পড়ার প্রয়োজনও নেই, যেহেতু আল্লাহর পক্ষ থেকে এটা ছাড় দেওয়া হয়েছে। সেই জন্য অনেক প্রশ্ন করে, যদি আমি সুন্নাত পুরোটা পড়ি অথবা আমি চার রাকাতই পড়ি ফরজ, তাহলে সমস্যা কোথায়? সমস্যা নেই, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা ছাড় দেওয়া হয়েছে সেটাতেই আপনার উপকার বা ফায়দা রয়েছে, সেটাতেই আপনার সুন্নার অনুসরণ রয়েছে, সুতরাং এটা অনুসরণ করার চেষ্টা করতে হবে। আর সফর অবস্থায় জমা করা যায় নামাজ, যেমন জোহর আসর একসাথে পড়তে পারেন, দেখা গেল আপনি জোহর সময় বেরোচ্ছেন কোথায় বা বেরিয়ে গেছেন, বেরিয়ে যাওয়ার পরে আপনি একসঙ্গে পড়তে পারবেন, অর্থাৎ দূরত্ব হলো যে আপনি কোথায় যাবেন সেটা দূরত্ব মোটামুটি বলা হয়েছে 48 মাইল, অর্থাৎ 80 কিলোমিটার। 80 কিলোমিটার পথ যদি অতিক্রম করেন তাহলে আপনি সফর মুসাফির অবস্থায় রয়েছেন, আর তখন কসর করতে পারবেন, আর তখন জোহর আসর একসাথে জমা করতে পারবেন, মাগরিব এসে একসাথে জমা করতে পারবেন, আর ফজর তো একবার আলাদা। এটা হলো মোটামুটি সফরের সম্পর্কে বিধান। এর আরেকটি বিধান এখানে জানিয়ে রাখি যে আপনি এমন জায়গায় আছেন যেখানে যে মসজিদে প্রবেশ করছেন সেখানে ইমাম মুকিম, অর্থাৎ স্থানীয় ব্যক্তি ইমামতি করছে আর আপনি মসজিদে প্রবেশ করেছেন, জোহরের কথা বলি, এই ক্ষেত্রে ইমামের পিছনে আপনাকে পুরো নামাজ পড়তে হবে। আপনি যদি ইমাম হয়ে ইমাম হন তাহলে দুই রাকাত পড়বেন, অথবা আপনার সাথে যারা মুসাফির অবস্থায় আছেন তারা যদি কেউ ইমামতি করে তাহলে দুই রাকাত পড়বে তাদের ক্ষেত্রে, কিন্তু ইমাম যদি মুকিম হয় স্থানীয় হয় তাহলে তার সাথে পুরোটাই পড়তে হবে ফরজ নামাজ। দূরত্বের কথা বললাম যে হ্যাঁ, দূরত্ব আপনার 80 কিলোমিটার অতিক্রম করলে তারপর আপনি মুসাফির অবস্থায়, তারপর যখন আপনি দেশে পৌঁছে গেলেন বা স্থানীয় বাসে পৌঁছে গেলেন তখন আর মুসাফির অবস্থা থাকবে না, তখন পুরাটা করতে হবে। এই হল সংক্ষিপ্ত সময়। হ্যাঁ, আর একটু কথা বলছিলেন যে কতদিন পর্যন্ত সফর অবস্থায় সালাত আদায় করবেন। এখানে নির্ধারিত কোন দিন নাই যে 15 দিন 10 দিন। আপনি যদি মনে করেন আমি সফর অবস্থায় আছি তাহলে এক মাস হতে পারে, দুই মাসও হতে পারে, কোন সমস্যা নাই। আপনি আর ধরেন কথার কথা বাংলাদেশ থেকে সৌদি আরব এসেছেন, ভিজিটে এসেছেন, সফরে এসেছেন, উমরার জন্য এসেছেন, অথবা কোন ব্যবসায়িক কাজের জন্য এসেছেন, মানে নির্ধারিত নাই। এখানে আপনি এক মাসও হতে পারে, আপনি যদি মনে করেন আমি মুসাফির তাহলে আপনি কসর করতে পারবেন। আর যদি এরকম অবস্থা হয় যে নির্ধারিত 3 দিন বা 4 দিন থাকবেন তাহলে পৌঁছে যাওয়ার পরে সেখানে আর কসর করা যাবে না। যেমন আমরা প্রবাসে যারা আছি, আমাদের একটা সময়, আমাদের এখন 1 বছর থাকবো 2 বছর থাকবো একটা নির্ধারিত সময়, এখানে আসার পরে আমি আর মুসাফির অবস্থায় নেই, আমি আর কসর করতে পারবো না, যখন রাস্তাতে থাকবো তখন আমি কসর করব। জি, আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খায়ের। আমার মনে হয় প্রশ্ন নেই, তো শেষ করে দিচ্ছি, আমাকে একটু বাইরে যেতে হবে। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের উপর রাখুন। আমাদের মাঝ থেকে যারা আমাদের আত্মীয় চলে গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে শেষ করছি। ওয়াখির দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া হামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।